ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ।
First, we have to build an economy that works for everyone, not just those at the top.
They're using our country as a piggy bank to rebuild China and many other countries.
রয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের বিচার সম্পর্কে আমির খসরুর রিপোর্ট।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের প্রধান সহ ছজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বিচার শুরু হয়েছে।
ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা প্রসঙ্গ।
উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর ভারতের পশ্চিম প্রান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন অর্থনীতি ও দেশের বাইরে আমেরিকার ভূমিকা নিয়ে ভিন্নতর প্রেক্ষিতে নিজ নিজ পরিকল্পনার অবতারণা করেন গতকাল সোমবার রাতে সম্ভাব্য ভোটারদের উপস্থিতিতে। তাঁরা তাঁদের পরস্পর বিরোধী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাদের মধ্যে মোট যে তিনটি বিতর্ক হবার কথা তারই প্রথমটিতে নিউ ইয়র্কের হফস্ট্রা ইউনিভার্সিটিতে ওই বিতর্কের আয়োজন করা হয়। ট্রাম্প বলেন আগের অনেকবারের মতো এবারেও যে প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনার জন্য যে শারীরিক মানসিক তেজোদীপ্ততার দরকার হয় ক্লিনটনের সেটা নেই। বলেন তাঁর যে নীতি আদর্শ তাতে দেশকে বহুবিধ হুমকির মুখোমুখি নিয়ে দাঁড় করাবে, ইসলামিক স্টেট যে হুমকি সৃষ্টি করে তার সম্মুখীন করবে দেশকে। ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার উল্লেখে বলেন তাঁর ওই পরিকল্পনায় ফায়দা হবে বিত্তশালীদের, মধ্যবিত্ত শ্রেণীর নয়। বলেন তিনি তাঁর ট্যাক্স রিটার্নের কাগজপত্রে বিধৃত বিবরণ প্রকাশ করতে চান না, এ কারণে যে সম্ভবত অতখানি বিত্তের অধিকারী তিনি নন যতটা তিনি বলে থাকেন নিজের সম্পর্কে। অথবা এও হতে পারে যে তিনি এমন কিছু গোপন করতে চান যা কিনা নির্বাচিত হলে পর স্বার্থের সংঘাত রূপে উঠে আসতে পারে। ক্লিনটন তাঁর অভিজ্ঞতার উল্লেখে শতাধিক দেশ ভ্রমণের বিবরণ তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে শান্তি পরিকল্পনা নিয়ে নিষ্পত্তি আলোচনা পরিচালনার কথা বলেন, অস্ত্রবিরতির অফার উল্লেখ করেন তিনি। সিরিয়ার সরকারি বাহিনী উত্তরাঞ্চলবর্তী শহর আলেপ্পোর মধ্যাঞ্চলবর্তী একটি মহল্লা বিদ্রোহীদের লড়াকুদের কব্জা থেকে দখল করে নিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরাখবর এবং ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ সূত্রে একথা জানা গিয়েছে। ওই ফারাফরা মহল্লা কব্জার পর সরকারি বাহিনী ওই একই এলাকায় আলেপ্পোর বিখ্যাত নগরদুর্গের কাছাকাছির অঞ্চলে বিদ্রোহী লড়াকুদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। আলেপ্পো ভিত্তিক উপদলের এক বিদ্রোহী কর্মকর্তা বলেছেন সিরিয়া ও রাশিয়ার জঙ্গি বিমানবহর এবং গোলন্দাজ বাহিনী শহরের আশপাশের বেশ কয়েকটি স্থানে গোলা নিক্ষেপ করেছে এবং স্থলবাহিনী ওইসব অভিযানে মদত যোগাতে এগিয়ে গিয়েছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছেন আসছে বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করবেন না, কেননা দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাঁর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাঁর প্রার্থিত্ব ইরানে বিভক্তির মাত্রা বাড়িয়ে তুলবে। রাষ্ট্রীয় সকল বিষয়েই খামেনির কথাই চূড়ান্ত। সোমবার খবরাখবরে তাঁর যে উক্তি উদ্ধৃত করা হয়েছে তাতে তিনি বলেন যে আহমেদিনেজাদের প্রার্থিত্ব ইরানের সমাজ ব্যবস্থায় মেরুকরণের জন্ম দেবে, দেশটিতে ক্ষতিকর বিভক্তি সৃষ্টি করবে। এর আগে আহমেদিনেজাদ চার বছরের দুটি মেয়াদে দেশটির শাসন পরিচালনা করেন, 2005 থেকে নিয়ে 2013 সাল অবধি। আত্মঘাতী বোমার বিস্ফোরণে কমসে কম 17 ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে আর জখম হয়েছে এতে 50-এরও বেশি লোক ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত মহল্লায়। এ খবর জানা গিয়েছে পুলিশ ও চিকিৎসা সূত্রের মারফত। এর মধ্যে আজ মঙ্গলবারই মারা গিয়েছে 8 জন আর আহত হয়েছে 29 ব্যক্তি বাগদাদের পূর্বাঞ্চলবর্তী জাদিদা বাণিজ্যিক এলাকায়। আর এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটে বাগদাদের পশ্চিম প্রান্তের বাইয়ার একটি বাণিজ্যিক অঞ্চলবর্তী সড়কে, ওখানটায় মারা গিয়েছে 9 জন, আহতের সংখ্যা 12। নিজেদেরকে ইসলামিক স্টেটের লোক বলে দাবি জানিয়ে এ হামলার দায়িত্ব দাবি করেছে উগ্রপন্থীরা, বলেছে তাদের নিশানায় ছিল শিয়া মিলিশিয়ারা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের প্রধান সহ ছজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে বিচার শুরু হয়েছে। এদিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9টি আগ্নেয়াস্ত্র সহ বাংলাদেশি বংশোদ্ভূত 2 জার্মান নাগরিককে আটক করা হয়েছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তাঁর রিপোর্টে।
মঙ্গলবার ঢাকার একটি আদালত এই 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে 24 অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। মহিউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন 2010 সালে গ্রেপ্তার হন। আসামিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। এদিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 9টি ক্ষুদ্রাকৃতির আগ্নেয়াস্ত্র বা স্মল আর্মস সহ বাংলাদেশি বংশোদ্ভূত 2 জার্মান নাগরিককে আটক করা হয়েছে। শুল্ক কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্রগুলো অধিকতর পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছে। শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে 9টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 5টি জার্মানির এবং 4টি তুরস্কের তৈরি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব চট্টগ্রামের একটি বস্তি থেকে একটি AK-22, একটি রাইফেল ও অন্যান্য কিছু অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালের দিকে শুরু হওয়া 4 ঘন্টার ওই অভিযানে 2 জনকে আটক করা হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পেশাদারিত্ব বজায় রেখে সঠিক তথ্য প্রকাশের জন্য কোনো সাংবাদিককে নিগ্রহের শিকার কিংবা জেলে যেতে হয়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জানাচ্ছেন জহুরুল আলম তার রিপোর্টে।
বিশ্ব তথ্য অধিকার দিবসের প্রাক্কালে মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে যেসব সাংবাদিক কারাগারে গেছেন তারা রাজ দুষ্কর্ম অথবা সুনির্দিষ্ট অপরাধ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র গণমাধ্যমের শত্রু নয় বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী, সাংবাদিকতার ক্ষেত্রে মিথ্যাচার ও খণ্ডিত তথ্যই এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম এবং সাধারণ মানুষের তথ্য অধিকার আইনের সহায়তা নেওয়া উচিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2010 সাল থেকে 2000 পর্যন্ত 5 বছরে তথ্য অধিকার আইনের আওতায় 76,043 জন তথ্য চেয়েছেন, যার মধ্যে তথ্য পেয়েছেন 96.10% মানুষ। জহুর আলম, আমেরিকা, ঢাকা।
পাকিস্তান বলছে আফগানিস্তানের সঙ্গে তাদের যে সীমান্ত রেখায় বিস্তর ফাঁক ফোকর রয়েছে সেখানে সীমান্ত চৌকি খাড়া করার কাজ এখন প্রায় 20% সম্পন্ন হয়েছে এবং পাকিস্তান এখন ওই একই রকমের পদক্ষেপ গ্রহণের জন্য সংঘাত বিক্ষুব্ধ প্রতিবেশী দেশটির প্রতি আহ্বান জানিয়েছে। অস্বস্তিকর সম্পর্কের এই দেশ দুটির মধ্যে দুর্গম পর্বত সংকুল সীমান্ত রেখা রয়েছে প্রায় 2600 কিলোমিটার এলাকায় বিস্তীর্ণ, নাম যার ডুরান্ড লাইন, যার খাঁজে খাঁজে ছড়িয়ে রয়েছে নিয়মরীতির বাইরের 100 পারাপার পথ। এরই ভেতর দিয়ে যাওয়া আসা করে থাকে দুধারের জঙ্গি লোকজন, পার হয় চোরাকারবারির দল। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসেম বাজওয়া উত্তর পশ্চিমী সীমান্ত শহর পেশোয়ারে সাংবাদিকদের বলেছেন, সুউচ্চ গিরিপথের ভেতরে ভেতরে ওই যেসব সীমান্ত চৌকি গড়ে তোলা হচ্ছে তাতে আধা সামরিক বাহিনীর সেনা মোতায়েন রয়েছে। তালেবান দুর্বৃত্ত বলেই সন্দেহ, এমনি কিছু আততায়ী আফগানিস্তানের উত্তরাঞ্চলে 13 সৈনিককে হত্যা করেছে। সংঘাত বিক্ষুব্ধ কুন্দুজ প্রদেশে রাতভরের ওই আক্রমণ অভিযান সংঘটিত হয় একটি নিরাপত্তা চৌকির ওপরে। নিহত সৈনিকেরা যখন কিনা ঘুমিয়েছিল সেই তখনই তাদের সঙ্গী সাথী দুজন, যারা কিনা তালেবানদেরই সংঘাত বলে সন্দেহ করা হয়, তারাই ওই হত্যাকাণ্ড ঘটায়। আঞ্চলিক পুলিশ কমান্ডার শের আজিজ কামাওয়াল সাংবাদিকদের তেমনটি জানিয়েছেন, তবে তালেবান মুখপাত্রের বক্তব্য যে রাতভরের চড়াও অভিযানে তারাই ওটা ঘটিয়েছে। বাংলাদেশের প্রখ্যাত লেখক সৈয়দ শামসুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। আমরাও বাংলা বিভাগের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি। ঢাকা থেকে এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত থাকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তার মৃত্যুতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। সৈয়দ শামসুল হক ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক সহ সাহিত্যের বিভিন্ন শাখার বহুমাত্রিক লেখক। তিনি স্বাধীনতা পদক, 21শে পদক, বাংলা একাডেমি পদক সহ অসংখ্য পুরস্কার পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হন। তার মরদেহ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। তাকে তার জন্মস্থান কুড়িগ্রামে দাফন করার কথা রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। আপনারা খবরেই শুনেছেন, গতকাল রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠান হয়। সেই বিতর্ক অনুষ্ঠান সম্পর্কে এখন রয়েছে আমাদের একটি গোল টেবিল আলোচনা। উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন ও আহসানুল হক।
ধন্যবাদ তাহেরা। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে বিতর্ক অনুষ্ঠান। গতকাল রাতে নিউ ইয়র্কের হ্যামস্টেডে হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রথম বিতর্ক অনুষ্ঠান। আরও তিনটি বিতর্ক অনুষ্ঠান হবে ভাইস প্রেসিডেন্ট সহ। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ওই অনুষ্ঠানে অংশ নেন। আমাদের এই আলোচনায় আজ যোগ দিচ্ছেন ক্যালিফোর্নিয়া থেকে ডক্টর মোহাম্মদ আবু নাসের। ডক্টর নাসের সাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডক্টর নাসের, প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব সেটি হচ্ছে যে আপনার কি মনে হয়েছে, কে ওই বিতর্ক অনুষ্ঠানে জিতেছেন?
আমার মনে হয় যে হিলারি ক্লিনটন ভালো করেছেন ট্রাম্পের তুলনায়, কারণ হিলারি ক্লিনটনকে অনেক বেশি প্রস্তুত মনে হয়েছে, তাকে বেশ আপনার শান্ত ধীরে তিনি যে সমস্ত বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলো মনে হয়েছে যে তিনি খুব she was very calm and quiet এবং কিন্তু তার বিপরীতে ট্রাম্প মনে হয়েছে তিনি অপ্রস্তুত ছিলেন, কখনো কখনো মনে হচ্ছিল তিনি রেগে যাচ্ছেন, তাকে ঠিক প্রেসিডেন্সিয়াল মনে হয়নি।
আসান, আপনার কি মনে হয়েছে?
রাজীব যে কথাটি বললেন যে ট্রাম্পকে প্রেসিডেন্সিয়াল মনে হয়নি, এই ব্যাপারটি কিন্তু এবারে নির্বাচনে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল এইটার সংজ্ঞাটি কি, এইটাই কিন্তু নাড়া খেয়েছে এবারের নির্বাচনে। কারণ আমি বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া শুনছিলাম এই বিতর্কের পর, এবং একজন বলছিলেন, তিনি ট্রাম্পের সমর্থক, তিনি বলছিলেন যে ট্রাম্পের যে আগ্রাসী মনোভাব সেটাই তিনি পছন্দ করেন। তিনি বলছিলেন যে ট্রাম্পের বিতর্কে ট্রাম্প গতকাল জিতেছেন, আবার হিলারির সমর্থকরা বলছেন হিলারি জিতেছেন। আসলে আমেরিকায় একটা সময় ছিল যখন রাজনীতিকের সাথে রাজনীতিকের বিতর্ক হতো, কিন্তু এবারে কিন্তু একজন ব্যবসায়ী, একজন ধনকুবের, তিনি বলছেন তিনি ব্যবসায় সফল, সুতরাং তিনি আমেরিকার ভবিষ্যৎ সাফল্য তার তিনি কিভাবে করতে হয় সেটি তিনি জানেন। এই যে ব্যবসায়িক অভিজ্ঞতাকে তিনি এখন রাজনীতিতে কাজে লাগাতে চাইছেন, এই ব্যাপারটি কিন্তু আমার মনে হয়েছে যে আমেরিকার রাজনীতিতে একটা নতুন মাত্রা। এবং ট্রাম্প ওয়াজ ট্রাম্প, হিলারি ওয়াজ হিলারি, হিলারি রাজনীতিকের মতো কথা বলেছেন, ট্রাম্প গতকাল আমার কাছে মনে হয়েছে ব্যবসায়ীর মতোই কথা বলেছেন। এবং আরেকটা জিনিস আমার বেশ চোখে লেগেছে, সেটা হচ্ছে যে ট্রাম্প পুরো প্রায় পুরোটা জুড়েই ট্রাম্পের ফেশিয়াল এক্সপ্রেশন বা মুখভঙ্গি যদি দেখা যায়, তিনি পুরোটা সময় কিন্তু তার ঠোঁট মুখ চেপে রেখেছেন বেশিরভাগ সময়, যখন হিলারি কথা বলছেন হিলারিকে বারবার বাধা দিয়েছেন কথার মাঝখানে, এবং তিনি বিভিন্ন রকম মুখভঙ্গি করছিলেন, যেটি তিনি কম করেছেন মানে নমিনেশন প্রাইমারি ক্যান্ডিডেটসের নমিনেশনের সময়ে যেরকম আমরা দেখেছি ট্রাম্পকে, সেই তুলনায় একটু ভালো গতকাল তিনি ব্যবহার করেছেন হিলারির সাথে, সাবধানে ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও তার মধ্যে কিন্তু একটা খুব একটা অস্থিরতা পুরো বিতর্ক জুড়ে তার মধ্যে লক্ষ্য করেছি।
অনুষ্ঠানে তিনটি বিষয়ের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ডিরেকশন বা দেশ কোন দিকে যাচ্ছে এবং নিরাপত্তা। ডক্টর আবু নাসের, আপনি সে ব্যাপারে একটু বলুন যে অর্থনীতির বিষয়ে যখন তারা বিতর্ক করছিলেন আপনার কি মনে হয়েছে?
নিশ্চয় মনে আছে যে গতকাল বিতর্ক শুরু হয়েছিল কিন্তু অর্থনীতি বিষয়ে, এবং ট্রাম্প বারবার যেটা বলার চেষ্টা করছিলেন যে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে যে সমস্ত জব আমেরিকা থেকে অন্যান্য দেশে চলে গিয়েছে, বিশেষ করে চায়নাতে এবং মেক্সিকোতে, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেই তিনি চেষ্টা করবেন তার নীতির মাধ্যমে সেই ধরনের জবগুলো ফিরিয়ে আনার। কিন্তু আপনি এটাও নিশ্চয় আপনার মনে আছে যখন মডারেটর তাকে প্রশ্ন করছিলেন, স্পেসিফিকলি তাকে বলার জন্য বলছিলেন যে আপনি কিভাবে সেই চাকরিগুলো আবার ফিরিয়ে আনবেন, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলছিলেন যে আমি চেষ্টা করব যাতে চাকরি আর অন্য কোনো দেশে চলে না যায়। এবং তারপরে তিনি অনেক আলোচনা হয়েছিল ট্যাক্স ব্রেক নিয়ে, যে তার যে ট্রাম্পের যে ট্যাক্স পলিসি সেটা নিয়েও কথা হয়েছিল। হিলারি ক্লিনটন বলার চেষ্টা করছিলেন যে ট্রাম্পের যে ট্যাক্স পলিসি সেটা শুধুমাত্র যারা এখন উচ্চবিত্ত রয়েছেন তাদেরকেই সুবিধা দেবে, কিন্তু যারা অর্থনীতির বিচারে একটা নিচের দিকে রয়েছেন তাদের জন্য ট্রাম্পের কোনো কর্মসূচি নেই। ওই প্রথম যে সেগমেন্টটা ছিল, আমার কাছে মনে হয়েছিল যে প্রথম সেগমেন্টে ট্রাম্প কিন্তু বেশ ভালো করেছেন, কিন্তু তারপরের দিকে প্রায় 20 মিনিটের পরের বিতর্ক, 20 মিনিট চলার পরের দিকে যে 1 ঘন্টা বা তার বেশি সময়, তিনি ঠিক তার নিজের নিয়ন্ত্রণটা রাখতে পারেননি। এবং আহসানুল হক যেমন বলছিলেন যে তার মুখভঙ্গি, তিনি তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছিলেন তিনি খুব বিরক্ত, তিনি রেগে আছেন, এবং আমার মনে হয় না যে আমেরিকান জনগণ সেটা পছন্দ করবেন।
এবং তিনি বিতর্ক চলাকালে বারবার একটু পরপরই পানি খাচ্ছিলেন, এবং বিশেষ করে বিতর্কের প্রথম আধ ঘন্টা তার শ্বাস প্রশ্বাস খুব জোরে জোরে শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যে তিনি নিজেকে খুব কষ্টে নিয়ন্ত্রণ করছেন। এটা কিন্তু খুব চোখে পড়েছে, কারণ তার সাথে সম্পূর্ণ উল্টো একটা চিত্র তুলে ধরেছেন হিলারি ক্লিনটন। তিনি খুব রিল্যাক্স ছিলেন, কম্পোজ ছিলেন, এবং মাঝে মধ্যে তিনি ট্রাম্পের কথায় এমনভাবে হাসছিলেন মনে হচ্ছে যে একটা স্কুলের শিশুর কথা শুনে তিনি হাসছেন।
আচ্ছা, নিরাপত্তার বিষয় এবং দেশ কোন দিকে যাচ্ছে ডিরেকশন, এ ব্যাপারে ডক্টর নাসের।
নিরাপত্তার বিষয় নিয়ে আমি যেভাবে আশা করেছিলাম যে নিরাপত্তার বিষয় নিয়ে যেরকম আলোচনা হবে সেরকম কিন্তু হয়নি। এবং দেশ কোন দিকে যাচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে ট্রাম্প বারবারই বলার চেষ্টা করছিলেন যে হিলারি ক্লিনটন গত 30 বছর ধরে জাতীয় রাজনীতিতে রয়েছেন, এবং তারপরও তিনি নানা সমস্যার কথা বলছেন। ট্রাম্প বলছিলেন যে যদি এই সমস্যাগুলো এখনো থেকে যায় তাহলে গত 30 বছর হিলারি ক্লিনটন কি করছেন। এর জবাবে হিলারি ক্লিনটন বলছেন যে তিনি কোনো এক্সিকিউটিভ পজিশনে এখন পর্যন্ত ছিলেন না, তার সেক্রেটারি অফ স্টেটে যে 4 বছর সেই সময়টা বাদ দিয়ে, এবং সেজন্যই তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে চান। আর তিনি যেমন আহসানুল হক ভাই যেমন বলছিলেন যে অনেকটা হিলারি তাচ্ছিল্যের স্বরে একটা তার দিকে তাকাচ্ছিলেন, তাচ্ছিল্যের একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, এবং তিনি বলার যখন এরকম ট্রাম্প তাকে আক্রমণ করে বলছিলেন যে আপনি কি করেছেন গত 30 বছরে, তখন হিলারি ক্লিনটন বলছেন যে গত 30 বছরে যা হয়েছে সব দায়িত্ব আমার নয়। তো আমার যেটা মনে হচ্ছে ওই পোর্শনটা খুব একটা ফোকাসড ছিল না আলোচনাটা।
ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আজ এখানে শেষ করতে হচ্ছে, ঠিক আছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় প্রেসিডেন্সিয়াল বিতর্ক এবং সদ্য উন্মোচিত ওয়াশিংটন মলের আফ্রিকি আমেরিকান মিউজিয়াম। আপনারা অংশ নিন, প্রশ্ন মন্তব্য করুন।
প্রভাবশালী ব্রিটিশ মিডিয়ার মূল্যায়ন হলো মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। 2 লাখ প্রবাসী মার্কিন তো বটেই, গোটা ব্রিটেনই ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জেগেছিল সোমবারের মধ্যরাতে। বিবিসির মতে এটা ইতিহাসে সর্বাপেক্ষা বেশি দেখা বিতর্ক। রয়টার্স বলেছে সামাজিক মিডিয়ার সোমবারের রাতটা চুরি করেছিলেন ট্রাম্প। টুইটার ব্যবহারকারীরা সকৌতুকে যার নামকরণ করেছেন ট্রাম্প স্নিফেল বা ট্রাম্প সাইনান্সেস। প্রভাবশালী দৈনিক দি গার্ডিয়ানের জ্যেষ্ঠ কলামিস্ট মিস জিল আব্রামসন, যিনি দীর্ঘদিন নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন, তার মতে ট্রাম্প ছিলেন রুড়ো, তিনি নিজেকে ওই পদের জন্য অযোগ্য হিসেবে তুলে ধরেন। বলতেই হবে রাতটা ছিল ক্লিনটনের, যদিও তিনি নিজের মধ্যে আচ্ছন্ন থাকেন। হিলারি বোধগম্য করে বোঝাতে ব্যর্থ হলেন যে তিনি কি করে দেশে পরিবর্তন আনবেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে যে টিভি বিতর্কে ক্লিনটন ট্রাম্পকেই ট্রাম্প করেছেন। বিতর্ককালে ট্রাম্পের পাঁচটি হুচট মুহূর্ত ছিল, যা ক্লিন্টনকে দিয়েছে ঔজ্জ্বল্য, ট্রাম্পকে করেছে ম্লান। তবে দ্য টেলিগ্রাফের কলামিস্ট টিম স্ট্যানলির মন্তব্য, ট্রাম্পই ট্রাম্প করেছেন, কিন্তু সেজন্য নির্বাচনে তাকে খেসারত দিতে হতে পারে। দি টাইমস লিখেছে, ট্রাম্প ক্লিন্টনকে শূন্য করতে ক্লিন্টনের মানহানিকর ব্যক্তিগত ইমেইল সার্ভার প্রসঙ্গ এবং বিশেষ করে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে ক্লিন্টনের অসঙ্গতিপূর্ণ বক্তব্য, যা মধ্য পশ্চিমাঞ্চলীয় ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ, যেসব তুলে ধরতে মনোযোগী ছিলেন। এটা লক্ষণীয় যে ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ, দ্য টাইমস তিনটি পত্রিকায় অভিন্ন শিরোনাম করেছে যে উত্তপ্ত বিতর্কে ক্লিন্টন সম্পর্কে ট্রাম্পকে জাতি বিদ্বেষী হিসেবেই ফুনঠাসা করেন। শীর্ষস্থানীয় ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মেইল তার এক নাতি দীর্ঘ শিরোনামে বলেছে, প্রথম বিস্ফোরক টিভি বিতর্কে ক্লিন্টন ট্রাম্পকে জাতি বিদ্বেষী ও যৌন বৈষম্যবাদী হিসেবে চিহ্নিত করেন, আর বারাক ওবামার জন্ম এবং নারী বিষয়ে তুলোধনার জবাবে ট্রাম্প ক্লিন্টনকে জঘন্য হিসেবে বর্ণনা করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এতক্ষণ আপনারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পদপ্রার্থীদের টেলিভিশন বিতর্ক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে ব্রিটেনে, সে সম্পর্কেই লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর পাঠানো প্রতিবেদনটি শুনলেন। এবারে শুরু হচ্ছে ইংরেজি শেখার সাপ্তাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস। আজ শুনবেন এর 72তম পর্ব।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজ তো আবার যথারীতি ইংরেজি ইডিয়াম অর্থাৎ প্রবাদ প্রবচন বলো কিংবা বাগধারা বাগবিধি বলো, সেগুলো নিয়ে আলোচনা করার পালা। তবে তার আগে একটা কথা,
মানে আপনি জানতে চাইবেন তো গত সপ্তাহে শেখা ইডিয়াম দিয়ে তৈরি বাক্যগুলো?
হ্যাঁ, তবে তার আগে সাবরিনা একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের শ্রোতা দর্শকরা এই অনুষ্ঠান খুব পছন্দ করেছেন?
হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি তাদের চিঠিতে, ইমেইলে এবং ফেসবুক মন্তব্যগুলোতে।
ঠিক তাই। দর্শক শ্রোতাদের এখানে বলে রাখি, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য দিতে ভুলবেন না। জানো, এই আয়োজনের শেষের দিকে সাবরিনা যথারীতি আপনাদের জানিয়ে দেবে আপনাদের এই মন্তব্য পাঠানোর ঠিকানা। তবে এবার সাবরিনা, ফিরে যাওয়া যাক গত সপ্তাহের শেখা ইডিয়ামে।
গত সপ্তাহে আমরা শিখেছিলাম অফ দ্য কাফ এই ইডিয়ামটি।
তাহলে এখন শোনা যাক অফ দ্য কাফ এই ইডিয়াম দিয়ে গত সপ্তাহে শেখা তোমার কয়েকটি বাক্য।
হ্যাঁ নিশ্চয়ই। মাই ফ্রেন্ড ওয়েন্ট ফর এ টিভি অডিশন এন্ড শি অ্যাক্টেড অফ দ্য কাফ।
দারুণ তো। পরের বাক্য,
মাই ব্রাদার ওয়াজ চোজেন ফর এ টেস্ট টু বিকাম এ গোলকিপার ইন দ্য কান্ট্রি সকার টিম এন্ড হি জাস্ট প্লেড অফ দ্য কাফ।
আরো একটা বাক্য সাবরিনা,
ইন আওয়ার স্কুল ডেইজ উই অফেন স্পোক অফ দ্য কাফ ডিউরিং দ্য এক্সটেম্পোরারি স্পিচ কম্পিটিশনস।
বাহ, চমৎকার সব বাক্য। এবার তাহলে শোনা যাক আজকের ইডিয়াম।
লিভিং আন্ডার আ রক।
রক মানে তো পাথর, শিলারীতি মতো, তার মানে পাথরের তলায় চাপা পড়া। এটা কি কোনো ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত?
না না, তেমন ভয়ের কিছুই না, এটা আসলে একটু মজার ব্যাপারই বলতে পারো। শোনা যাক না এই সংলাপ।
So what did you do last night?
I watched the Royals game. They won?
They did? Wait, they won the whole World Series?
You really don't know? Have you been living under a rock? Yeah, they won the World Series.
এটা তো যথারীতি অ্যানা আর জোনাথনের মধ্যে কথোপকথন।
তা ঠিক, কিন্তু কি নিয়ে এই সংলাপ?
জোনাথন যখন জানতে চাইল যে অ্যানা আগের রাতে কি করেছে, তখন অ্যানা বলল যে রয়্যালসদের বেসবল ম্যাচ দেখেছে, তারা জিতেছে।
তারপর
জোনাথন জিজ্ঞেস করল, তারা কি বিশ্বকাপেও জিতেছে? এতে অ্যানা বলল, হ্যাঁ জিতেছে। তারপর যেটা বলল সেটা হলো, হ্যাভ ইউ বিন লিভিং আন্ডার এ রক, মানে পাথরের তলায় বাস করছো নাকি? সেটাই তো বোঝা গেল না এখনো।
হ্যাঁ, আর সেটা বোঝার জন্য এই ব্যাখ্যা।
You say someone is living under a rock if they have not heard about a major event. In our example, Jonathan had not yet heard that the Royals baseball team won the World Series. This expression is mostly used in a joking way among friends, but it can sometimes be considered rude.
তার মানে হচ্ছে কেউ যদি কোনো বড় ঘটনা বা খবর সম্পর্কে অজ্ঞ থাকে তখন মনে করা হয় সে যেন লিভিং আন্ডার এ রক।
একদম ঠিক বলেছ সাবরিনা। যেমন এই উদাহরণে দেখা গেল যে রয়্যালস যে জয়লাভ করেছে সে সম্পর্কে জোনাথন কিচ্ছু জানে না, অথচ ঘটনাটা সবারই জানা। তবে একটা ব্যাপারে সাবধান হওয়া দরকার।
কি ব্যাপার?
সাধারণত এই ইডিয়াম ঠাট্টা ছলে বলা হয় বন্ধু বান্ধবদের মধ্যে, কিন্তু কখনো কখনো তা একটু অভদ্র শোনাতে পারে।
এবার সবটুকু বুঝেছি, বাক্য তৈরি করব।
হ্যাঁ অবশ্যই।
মাই ব্রাদার ডিডন্ট নো দ্যাট ওয়েস্ট ইন্ডিজ ওয়্যার দ্য চ্যাম্পিয়ন ইন টি-20 ক্রিকেট। হি হ্যাজ বিন লিভিং আন্ডার এ রক।
হ্যাঁ, তারপরের বাক্য।
মাই ফ্রেন্ড ডাজন্ট নো মাচ অ্যাবাউট দ্য আপকামিং ইউএস ইলেকশন, শি লিভস আন্ডার এ রক।
আরো একটা বাক্য সাবরিনা।
My uncle didn't even know about the recent economic recession. He lived under a rock.
বাহ, দারুণ হয়েছে তোমার বাক্যগুলো। এবার অবশ্য উঠতে হবে।
তবে যাবার আগে জানিয়ে দেই, আমাদের এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও যেতে পারেন।
আজ তাহলে এ পর্যন্তই। ইংলিশ ইন মিনিটস এর এই সংকলন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতাদের দুটি রিপোর্ট দিয়ে। প্রথম রিপোর্টটি পরমাশিস ঘোষ রায়ের। মুখবন্ধে বলা হচ্ছে, সম্প্রতি ভারতের উড়ি সেনাঘাটিতে হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে অস্থিরতা বিরাজ করছে।
অতি সম্প্রতি কাশ্মীরের উড়ি সেনাঘাটিতে হামলার পর কূটনৈতিক স্তর বা সীমান্তে ভারত পাক সম্পর্ক এখন যথেষ্টই অস্থিরতার জায়গায় পৌঁছেছে। এরই মধ্যে ভারতের পশ্চিম সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতিরক্ষা সূত্রের খবর, শুরু হয়ে গেছে এক্সারসাইজ তালান। তালানের মূল লক্ষ্যই হলো ভারতের গোটা পশ্চিম সীমান্ত অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে রাজস্থান পর্যন্ত নিরাপত্তা নজরদারি আরো বাড়ানো। তবে সম্প্রতি পাকিস্তানের আকাশে চক্কর কাটতে দেখা গিয়েছে পাকিস্তানের F-16 ও অন্য যুদ্ধ জাহাজকেও। ইদানিংকালে আকাশে চক্কর দেওয়া ছাড়া পাক যুদ্ধ জাহাজকেও জাতীয় সড়কে নামানোর প্রস্তুতি নিতে দেখা গিয়েছে বলে বিভিন্ন সূত্রের খবর। ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতি সামলাতে আরো গোপনে তাদের কার্যকলাপ চালাচ্ছে। এরই মধ্যে ভারতের 778 কিমি লম্বা নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করা হয়েছে আরো বেশি সংখ্যক ভারতীয় সেনা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন কমিশনের সমস্ত বৈঠক আপাতত ভারত বাতিল করে দিয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলবন্টন চুক্তিটি আপাতত বাতিল করছেন না, কারণ পাকিস্তান সেটিকে যুদ্ধাপরাধ বলে গণ্য করতে পারে। গৌতম গুপ্তের রিপোর্ট।
স্থির করা হয়েছে সিন্ধু উপত্যকার সিন্ধু সহ তিন নদীর জল ও প্রবাহের যে 20% ভারতের প্রাপ্য সেটার পুরোটারই এখন সদ্ব্যবহার করা হবে। সেই 1960 সালে সিন্ধু চুক্তি সই হওয়ার পর থেকে ভারত কিন্তু ততটা জল ব্যবহার করছে না, সে কারণে ওই বাড়তি জলটুকু পাকিস্তান নিজের প্রাপ্য 80%-এরও বেশি পেয়ে আসছে। বাড়তি জল ভারতের কাজে আসবে জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের কাজে। এর তাৎপর্য হলো চুক্তির একটুও লঙ্ঘন না করেই যে বেশি জল নদী থেকে নিয়ে নেবে ভারত, তাতে পাকিস্তান জলসংকটে পড়তে পারে। ভারতের ওপর জঙ্গি আক্রমণ বন্ধ করতে পাকিস্তানকে চাপ দেওয়ার জন্য এটাই আপাতত ভারতের কৌশল। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জল আর রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.